পুরনো সেই দীনদয়াল ব্রজবাসী যার নাম দীনদয়াল বাবাজি, তিনি ছিলেন সভাপতি, তার ব্যাগের মধ্যেই ওগুলো থাকতো জমা। যেখানে ভক্তিবিনোদ ঠাকুর প্রচারে গেছেন সেইখানকার লোক উনি, তো উনি ছিলেন সভাপতি। কৃষ্ণকান্ত ব্রহ্মচারী ছিলেন, উনি ছিলেন সেই সময় পুরনো পূর্বদের শিষ্য। কেউ কিছু বুঝতে পারত না কি পিত্ত নিবারণী সভা, এরা কি বলে, কিন্তু পিত্ত নিবারণী সভার নাম ছিল। তো ভাগে পড়তো কি, আর একখানা রুটির হয়তো আধখানা পড়তো ভাগে, কেন মেম্বার বেশি ছিল সুতরাং এর এটার পরিমাণটা কম ছিল।
নামকরণ কে করেছিলেন?
নামকরণটা ওই ওরই ভিতরে মেম্বারদের ভিতরে ফার্টাইল ব্রেন, যাদের ফার্টাইল ব্রেন ছিল তাদেরই, তারাই কেউ নামকরণ করেছেন পিত্ত নিবারণী সভা।
প্রভাব আপনার উপরে কিছু পড়েছে?
কিন্তু তখন একটা এ ছিল, একটা স্বাভাবিকতা ছিল পরস্পরের ভিতরে প্রতি, মানে হৃদ্যতা এই একটা এগুলো ছিল, সব উঠে গেছে। খুব সুন্দর এই ছিল।
কালকে একটু জীবনী মধ্যে থেকে কিছু দু একটি কথা জিজ্ঞাসা করব।
হ্যাঁ করুন,
কালকে করব, আজকে
আমি কালকে যাব বলে,
কালকে না পরশু চলা হবে,
পরশু যা কালকে যে বলা আছে সব
কোথায়
যাব বলে
কোথায়? পরশু আমরা সকাল বেলায় এখানে থেকে নদীতে যাব,
সকালবেলা
আপনারও চন্দ্র শুদ্ধি ইত্যাদি আছে, আমারও আছে,
তা আমি জানি না, পরশু দিন যাওয়া চলে।
হ্যাঁ
কিন্তু কালকে তো বলা আছে
কোথায়,
নবদ্বীপের দিকে যাওয়ার,
পরশুই চল, কালকে দিন ভালো না, ষষ্ঠী।
কবে?
কালকে।
আজকে? আজকের কথা কে বলছে? কালকে
না, না কালকে ষষ্ঠী আছে।
ষষ্ঠী কখন আছে, কতক্ষণ পর্যন্ত আছে?
দেখুন
সব দেখা আছে, আমার মুখস্থ আছে,
আমি তো দেখেছি যে আমারও একটু রেস্ট হয়ে যায়।
আমার রাশি চন্দ্র শুদ্ধি আছে 7:30, কিন্তু যেহেতু ষষ্ঠী তিথি আছে 10:00 পর্যন্ত, সেই জন্য 10:30 বেরোবার এটা করে রেখেছিলাম। তার মানে ট্রেনে যাওয়ার যেতে গেলে 11টা ট্রেনটা, এই একটা ট্রেনটা ধরতে হতো, একটা পাঁচ
গাড়ি আসবে,
তা হলেও বলা আছে যে ওরা একটা মানে ওই 10:30 এখানে আসবে,
10:00
ওই ওরাও 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 নবদ্বীপে যাবে,
ওকে ফোন করে দেন যে আমরা একসঙ্গে, আমরা দুজন
তাহলে ওটা জানিয়ে দিতে হবে,
তাহলে
ওটা জানিয়ে দিতে হবে ওদের, ওরাই আসবে। কি নাম? মঠের শিষ্য
একসঙ্গে,
আমি মানে পাঞ্জি দেখে রেখেছিলাম, তাতে দেখলাম যে ওই ষষ্ঠী আছে 10:00 পর্যন্ত, তাহলে 10:00 পরে, আচ্ছা 10:00 পরে 10:30 বেরোবার, এটা কেন না ওই সময় বোধ হয় এ আছে মহেন্দ্র যুগ কি অমৃত যুগ, একটা আছে অমৃত যুগটা আছে, অমৃত যুগটা ইনক্লুড করা যাচ্ছে ওই টাইমে, আমি ওটা দেখে রেখেছিলাম সেই হিসেবে।
থাকে
ওদের আবার ফোন করে জানিয়ে দাও,
আসতে হবে না, গাড়ি নিয়ে আসবে।
তাহলে ওদের জানিয়ে দাও সেরকম জানিয়ে দাও, তাহলে ওদের জানিয়ে দাও। আমি মনে করলাম যে মহারাজ তো আসবেন, তা আমি শুনেছিলাম যে বেলা 8টা 9টার মধ্যেই পৌঁছাবে, সেইটাই শুনেছিলাম। তাহলে 8টা 9টা থেকে আর তারপরের দিন 10টায় দিয়ে তো বহু কাজই করা যায়, সেই জন্য ওটা দেখে রেখেছিলাম। যদি পরশুদিন যদি যেতে হয় তাহলে ওদের ওটাকে জানিয়ে দেওয়া এই ব্যাপার। পরশুদিন সকালে কটায়?
5:30
ভোরে, ওটা আমি ঠিক দেখিনি। তাহলে রাশি চন্দ্রসূদি থাকছেই কমন, তাহলে তাহলে রাশি চন্দ্রসূদি থাকছেই, ওটা দেখা আছে, অসুবিধা নেই। আর ওই দিনটা বোধ হয় পঞ্চমী না সপ্তমী, সপ্তমী পড়ছে,
5 তারিখ
সেটা মনে আছে। সেটা হতে পারে, তাহলে ওদের ফোন ফোন করে জানিয়ে দাও যে এরকম প্রোগ্রাম তো এইরকম ধরনের হচ্ছে, সেটা জানিয়ে দাও।
আর এটা ত্রিবিক মহারাজকে তিনি কালকে নিয়ে পৌঁছে যান,
ওই সময় 5:30 সময় বেরোলে ওই সময় কোন যোগ পাওয়া যায়?
7:29 মধ্যে মহেন্দ্র যোগ আছে।
সূর্যোদয় কখন?
6টার সময়।
তাহলে 6টায় বেরোতে হবে।
6টার সময় মানে গাড়ি খুব যাতায়াত আরম্ভ হয়ে যাবে, বাস আর ট্রাক ইত্যাদি চলাচল।
আচ্ছা আজকে কি বার?
আজকে মঙ্গলবার।
আজকে মঙ্গলবার, কালকে বুধবার, তাই না?
মঙ্গলের উষা বুধে পা,
বৃহস্পতিবার সকালে হয়।
না না, ওই দিনে বুধবার থাকবে, সূর্যোদয় পূর্বে বুধবার থাকবে।
না আজকে মঙ্গলবার, কালকে বুধবার, বৃহস্পতিবার হয়ে যায়। কিন্তু মঙ্গলে রবিগুরু মঙ্গলের উষা আর সব ফাঁসা ফুসা হচ্ছে না ওটা, যাই হোক সে জেনে কিছু না, রাশি চন্দ্র শুদ্ধি আছে, রাশি চন্দ্র শুদ্ধি আছে, অসুবিধা নেই।
যদি না সুধরাও তাহলে তোমাকে তোমাকে একটা হিন্ট দিয়েছিলাম পূর্বে, তুমি শুনো নাই। কোন গুরু ভাইকে কোন রকম কটাক্ষ করবে না যদি মঙ্গল চাস। একটা গুরুকে প্রসন্ন করে শিষ্যগণকে, গুরু ভ্রাতাগণকে প্রসন্ন করা যাবে। যদি সুধারিয়ে যা সব ঠিক ভাবে থাকো, আসুন এদিকে, এদিকে এর মাথাতে দিয়ে দে তো,
ওখানে
উঠে নি আরে, আমার দরকার আছে, ওখানে ওটা ফেলে টেলে দিবে, আমি ওইটাকে বাউন্ড মারা যে গলায় একটা ই করে দিব, নিয়ে নিয়ে না দড়ি চড়ে দিব।
জিনিস
আমি
জানি না, আমি বলবো না, আমার লেখা আমার লেখা কিন্তু আমি বলবো না।
আমরা তো জানি যে সে গুরু মহারাজ আপনাকে পরে আপনাকে
আমি ওখানে যখন প্রথম ইয়ে হয় সে সময় একটা কালো নোটবুক গুরু মহারাজের ছিল, হ্যাঁ, সেটার সাইজ হল কোয়ার্টারের হাফ, মানে
সাইজের
এটাতে। তো আমি গুরুদেবকে জিজ্ঞেস করলাম যে এখানে কিভাবে লেখা হবে, উনি বললেন এখান থেকে এক নম্বর আরম্ভ করো। আমি বললাম আটটা, তা উনি বললেন যে ওটা এক্সেপশন, ওটা এক্সেপশন।
আমার কোনো সন্দেহ নেই, আমি একবারে নিঃসন্দেহ আছি।
তা আমি আমি এক্সেপশন রাখলাম। এখন
কিন্তু আমি তা লিখবো না,
এখন
আমার সাথে
এখন ব্যাপার হচ্ছে, ব্যাপারটা ছিল যে সে সময় উনি আচার্যটা করেননি, সেই জন্যে এক্সেপশন রাখতে বলেছে।
আমি যদি
সেই জিনিসটাই ছিল আমি বুঝে নিলাম ওটা।
আচ্ছা, আমার বক্তব্য আমি আমার যে লিখব ওতে আপনাকে কিন্তু প্রথম দিব, এতে তো সেকেন্ড হবে, কোনো আপত্তি নাই তো?
মানে এই হিসেবে ইনি সেকেন্ড হন, ইনি সেকেন্ড হন, ইনি হচ্ছেন পরম পূজ্যবাদ সিদ্ধান্তী মহারাজের মানি।
হ্যাঁ,
এই যে ভদ্রলোক ইনি, ইনি হচ্ছেন সিদ্ধান্তী মহারাজের মানি। তারপর যে নাম্বার সে হল সিদ্ধান্তী মহারাজের মামাতো ভগিনী
হেমাঙ্গিনী,
হেমাঙ্গিনী দেব
পরিক্রমা আসত, হ্যাঁ, মনে আছে
হেমাঙ্গিনী দেব। আর আর এই এই নামটা আমার নামটা বাদ দিয়ে তারপরে এই যে এক দুই হলো, এরপরে তিন নম্বরে আছেন
টেলিক্রম। তা আমি কিন্তু আপনাকে বলছি, বলে রাখছি, প্রথম আপনাকে দিব, হ্যাঁ, আপনার আপনার নাম প্রথমে দিব,
যা হয় বলুন। আমি আগে
ওতে কোনো আপত্তি তো থাকবে না তো?
আপত্তি কিছু নেই, মানে এখন হয়তো বলা যায়, তখন তো ওরা একটু আইনের ব্যাপার ছিল, সেই জন্যই গুরুদেব থেকে চেপে গেছেন ওটা।
আমি
বুঝলেন ব্যাপারটা, তখন তুমি আচার্যটা প্রকাশ করেননি, সেই জন্যই ওটাকে চেপে গেছে এই ব্যাপারটা, এটা বুঝে নিয়েছিলাম।
ঠিক আছে,
কিন্তু আমি এক নম্বরে হাতের লেখাটা আমার, হাতের লেখাটা আমারই, ওই খাতাতে যে প্রথমে শিষ্যদের নাম এনলিস্টেড হলো,
হ্যাঁ,
সে আমারই হাতের লেখা।
আমার তো আপনি তো যে হালকার কুতা নাই,
আমারই হাতের লেখা
আপনার কাছে আছে।
কোথায় ওই যেমন তো ছিল, ওইখানে দেওয়া হয়েছিল, ওই যখন লেখা হয়েছিল, যখন ওই জীবনী জীবনী লেখা হচ্ছিল, সেই সময় আমি ফেরত দিয়ে দিয়েছি, তার ভিতরে ওই নোটবুকটা পাওয়া আছে, সেখানে মোটামুটি আমি নাম্বার আমার গুরুদেবেরই নাম্বার পাঠানো আছে, উনি নাম্বার বসিয়েছেন 1 2 3 4 এরকম নাম্বার বসিয়েছেন।
আনন্দের সঙ্গে তার আলাপের মধ্যে রায় রামানন্দের সঙ্গে তাহার আলাপের মধ্যে যে সমস্ত গুলি প্রকাশিত করেছিলেন, যিনি প্রয়াগেতে রূপ গোস্বামীকে যে সমস্ত অমূল্য উপদেশ, যে বিষয়ে চৈতন্য মহাপ্রভু পূর্বে এক কল্প পূর্বে দেওয়া হয়েছিল, তারপরে আর দেওয়া হয় নাই। অনর্পিত চারিং চিরাত করণীয় অবতীর্ণ হল, এ দেবার জন্য তিনি এসেছিলেন। রূপ গোস্বামীকে তিনি জিত দিয়েছিলেন, কাশীতে আবার সনাতন গোস্বামীকে যে সমস্ত শিক্ষা অমূল্য উপদেশ দিয়েছিলেন, রথযাত্রাতে রথযাত্রাকে উদ্দেশ্য করে স্বরূপ দামোদর আইন শিবাস পণ্ডিতের শিবাস আচার্যের ভিতরে সংলাপের মধ্যে যে সমস্তগুলি শিক্ষা প্রকাশিত করেছিলেন, এই হচ্ছে গৌড়ীয় বেদান্ত। বিশেষ করে সার্বভৌম ভট্টাচার্যকে যে সমস্ত অমূল্য উপদেশ প্রদান করেছিলেন, বেদান্তের প্রতিপাদ্য যে কৃষ্ণ প্রেম, এই হচ্ছে গৌড়ীয় বেদান্ত। এই বিচারকে জীব গোস্বামী পরে ষট সন্দর্ভেতে বলদেব বিদ্যাভূষণ তাহার সিদ্ধান্ত রত্ন এবং তার ভাষ্যেতে গোবিন্দ ভাষ্য ইত্যাদিতে প্রকাশন করেছেন। পরবর্তীকালে শ্রীনব ভক্তি বিনোদ ঠাকুর অত্যন্ত সরল সহজ ভাষাতে এই গৌড়ীয় বেদান্তের প্রতিষ্ঠা করেছেন, শুদ্ধ ভক্তি গৌড়ীয় বেদান্ত। এই জন্য আমাদেরকে যিনি অনুগ্রহ পূর্বক গৌড়ীয় বেদান্ত উপাধি দিয়ে সন্ন্যাস দিয়েছেন, আবার এই সমিতির নাম রেখেছেন গৌড়ীয় বেদান্ত সমিতি, আর এইরকম হতে তিনি যেখানে যেখানে তিনি ভাষণ দিয়েছেন হিন্দু সনাতন ধর্মে দৈব বর্ণাশ্রম ধর্মের উপরে জোর দিয়ে, তিনি যাতে প্রথমে লোক প্রস্তুত হোক শুনুক যে আমাদের ভারতীয় বৈদিক ধারা কি, বিচারধারা কি, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, আমরা সকলই কৃষ্ণের দাস দাসী, এটি আমরা শুনি প্রথমে শ্রমণ, তারপরে অন্য কিছু। হরিদাস ঠাকুর নিকটেতে বেশ্যা তিন দিন কি করেছে করেছে কিসে শ্রণিত মাত্র করেছে, তিন দিন মাত্র শ্রবণ করে তাহার চিত্ত একেবারে অনর্থ ফনর্থ কোথায় দূর হয়ে যে বড় বড় মহান্ত তাহার দর্শনকে জানতি, কে কি সাধন করলো। এই জন্য আগে শ্রবণের মধ্যে যাহাদের বিশ্বাস নাই তারা ওই সবগুলি কার্য করবে, এই জন্য শ্রবণ পরে প্রথমে হোক। এই জন্য সর্বত্র বলা হয়েছে, আমাদের গুরু মহারাজ বলতেন কানকে আগে প্রস্তুত কর, কান প্রস্তুত হলে সবকিছু হবে, কানের একটা একমাত্র অধিকার আছে শব্দ ব্রহ্মের মধ্যে, এই শব্দ ব্রহ্ম যত পরিমাণে আমাদের হৃদয়ে আসবে অনর্থ তত দূর হতে বাধ্য, তখন তাহার স্পৃহা হবে যে আমি অনর্থ গুলি দূর করে দিব, শ্রবণই হলো না তার আবশ্যকতা কি বুঝবে। এই জন্য গুরু পাদ পদ্ম পরম দয়ালু, পরম চূড়ামণি দয়ালু, চূড়ামণি অ্যাক্সেস, তিনি আজকে যদি না আসতেন আমরা কি ভক্তির সিদ্ধান্তে জানতাম। তিনি অনুগ্রহ করে আমাদেরকে নিয়ে জোর করে কানেতে এই সবগুলি হরি কথা প্রবেশন করেছেন। এই জন্য শতাং প্রসঙ্গম বৃজ্য সম্বিদৌ ভবন্তরিত কারণ রসায়ন কথা তজ্জোষনাথ আসু অপবর্ব বর্তমানি শ্রদ্ধারতি ভক্তি। শ্রবণ করো প্রথমে, তারপরে বুঝবো যে সে আমার কি দরকার আছে, তারপরে কি ছড়াবার দরকার আছে, ওইগুলি পরে যত পরিমাণে তে শ্রবণ হবে তত পরিমাণে এই সবগুলি আবশ্যকতা বোধ হবে। এই জন্য গুরু পাদ পদ্ম আমাদেরকে সকলকে এখানে ডেকে নিয়ে এসেছেন যে প্রথমে শোনো। এই জন্য তিনি প্রথমে সাধারণ ভাবেতে যেখানে যেখানে বক্তৃতা দিয়েছেন দৈব বর্ণাশ্রম প্রথমে স্থাপিত হোক, লোক বুঝো যে আমরা কৃষ্ণের নিত্য দাস, এই সংবাদ চারিদিকে যাওয়া উচিত। এই জন্য মেদিনীপুরের সর্বত্র গ্রামে গ্রামেতে হেঁটে হেঁটে আমাদেরকে নিয়ে, যেখানে আমি বানু মহারাজ আমাদের খুব অভিমান ছিল যে আমরা খুব তেজ চলার লোক, আমরা স্পোর্টসম্যান, আর তার সঙ্গে আমরা চলতে পারতাম না, আমাদেরকে ছেড়ে দিয়ে কোথায় চলে যেতেন। গ্রামে গ্রামে তিনি প্রচার করেছেন, কিসের জন্য? যাতে আমরা ভগবানের ভজনের দিকে আসি। তাহার করুণার সীমা নাই। যখন তাহার করুণার এইগুলি মনে হয় তখন নিজে থেকে নতমস্তক হয়ে যায়। তাহার করুণার এখন মনে হয় না, কিছু কিছু মনে হয়। পূর্বে আমরা অতগুলি কিছু বুঝতে পারি নাই তাহার করুণার কথা। এই জন্য তিনি কত পরিশ্রম করে কোথায় কোথায় ভারতবর্ষে তিনি গিয়েছেন। রাজপুত্র কত সুকুমার তাহার সিংহ, সে পারবা না খেয়ে খাওয়া দাবার ঘুমার এইসব চেষ্টা না করে। আর কোথায় কোথায় তিনি সর্বত্র ঘুরেছেন। তাহারই করুণাতে তাহার ইচ্ছাতেই আজ বিশ্বেতে তাহার নাম, চৈতন্য মহাপ্রভুর নাম। আমাদের মতন ক্ষুদ্র ব্যক্তি অযোগ্য সর্ব বিষয়তে আর কোথায় সমস্ত পৃথিবীতে প্রচার হচ্ছে তাহার। তিনি আজকে থাকলে এই সব লোককে, এত লোককে দেখে কত প্রসন্ন হতে, কত কোটি কোটি আশীর্বাদ আমাদেরকে করতে। এই জন্য এই মহাপুরুষকে আমি সর্বপ্রথমে আমি আমার শ্রদ্ধা পুষ্পাঞ্জলি তাহাকে অর্পণ করি। তিনি আমাদেরকে অনুগ্রহ করুন যাতে আমার তাহার মতনই সিংহ বিক্রমেতে বিশ্বেতে সর্বত্র তাহার বাণী প্রচার করতে পারি। তিনি এই পরিক্রমা মধ্যে নিয়ে সবচেয়ে প্রথমে তিনি যেতেন ভক্তি বিনোদ ঠাকুরের নিকটে। প্রথমে ভক্তি বিনোদ ঠাকুর আমাদের ধাম প্রবর্তক, যদিও এর পূর্বে শিলা নিত্যানন্দ প্রভু জীব গোস্বামীকে নিয়ে পরিক্রমা করিয়েছেন, ঈশান ঠাকুর এই সুভাষ পণ্ডিত শ্রীনিবাস আচার্য ইত্যাদিকে নিয়ে পরিক্রমা করিয়েছিলেন, কিন্তু এত ব্যাপক ভাবে কারণ এটি ছিল ভক্তি বিনোদ ঠাকুর ধাম প্রবর্তক। তিনি নদীপ ধাম পরিক্রমা, নদীপ ভাব তরঙ্গ ইত্যাদি সবগুলি সরল সহজ ভাষাতে লিখে আর সর্বত্র তিনি প্রচার করেছেন। প্রভুপাদ তাকে প্রচলন করেছেন, তো উনার বিধি অনুসারে দেখা যায় যে প্রথমে তিনি মায়াপুর থেকে, অন্তর্দ্বীপ মায়াপুর থেকে তিনি ধাম পরিক্রমা আরম্ভ করবে, আবার শেষেতে ওইখানে পৌঁছাবে আর ওই মহাপ্রভুর জন্মতিথিতে, তাহলে তাহার পরিক্রমা সফল হবে। গুরু মহারাজ কি করলেন? গুরু মহারাজ বললেন যে সে ধাম প্রবর্তক এই শিল ভক্ত বিনোদ ঠাকুর সুরভি কুঞ্জ গোদ্রম কুঞ্জ যেখানে ভক্ত বিনোদ ঠাকুরের ভজন স্থলী তার সমাধি স্থলী ওইখানে তাকে প্রণাম করে দিয়ে মায়াপুর উদ্দেশ্যে প্রণাম করে দিয়ে আর ভক্তি বিনোদ ঠাকুরের কাছে কৃপা প্রার্থনা করে আর সর্ববিঘ্ন বিনাশন নৃসিংহদেব তাহার চরণেতে প্রণত হয়ে গিয়ে তারপরে পরিক্রমা আমরা আরম্ভ করি। এই হচ্ছে পরিক্রমা যথার্থ বিধি। গুরু মহারাজ তার বক্তৃতা কালেতে এই সব কথা সবগুলি বলেছিলেন। অতএব আমরা যে ওই পরিক্রমা নিয়মকে ভঙ্গ করে দিয়ে আমরা প্রথমে এখানে যাচ্ছি তা না, এই জন্য কালকে আমরা গঙ্গা পার হয়ে সব প্রথমে গোদ্রম কুঞ্জ, কিন্তু এসেছি কোথায়? গুরু মহারাজ বলেন যে প্রথমে অপরাধ ভঞ্জন পাঠেতে তোমরা সকলে সম্মিলিত হো, যত রকম অনর্থ হবে অপরাধ ইত্যাদি এই অপরাধ ভঞ্জন পাঠেতে গিয়ে নিষ্কপট ভাবে তাহাকে প্রার্থনা জানাবে গুরুদেবকে, গুরুপাদ পদ্মকে। আর এই কোলদেব এখানে ধামেশ্বর আছে, চৈতন্য মহাপ্রভু তাহার সব অপরাধ অনর্থ সবগুলি দূরভূত করে দিবেন, সহজে অনর্থ গুলি দূর হতে হবে আর দুটা যুগপথ হয়ে যাবে। যেরকম পূজ্য পাত্র বিক্রম মহারাজ বল কি, মার্জার ন্যায় আর মর্কট ন্যায়, প্রথমে মার্জার ন্যায় তারপরে মর্কট ন্যায়। প্রথমে ভগবানের প্রতি শরণাগতি হবে, যত পরিমাণে আমরা শরণ করবো আর ভক্তি আসবে তত পরিমাণে শ্রদ্ধা হবে, তত পরিমাণেতে ধীরে 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 ভাব ভক্তি আসবে, তারপরে প্রেমা ভক্তি আসবে, এই হচ্ছে ক্রম। এই জন্য আমরা আমি আর বেশি আমি বলবো না, বহুদিনের পরে আমরা পূজ্যপাল সভাপতি মহোদয়কে আমরা পেয়েছি, অতএব আপনারা সকলে উদগ্রীয় আছেন আর আমারও কর্তব্য তাহাকে একটু বেশি আজকে সময় দেওয়া। আমরা তো সবসময় পরিক্রমাতে এদিকে ওদিকে সবসময় আমরা থাকবো, ইনি পরিক্রমাও যেতে পারবেন না স্যার, অতএব আপনার ইনার মুখেতে কিছু হরিকথা শ্রবণ করুন, আপনাদের মঙ্গল বিধান। আপনার পরিক্রমা কালেতে সকলে হরিনাম কীর্তন করতে করতে যাবেন, আর এর সম্বন্ধে যা বলবার পরে পর্যটক মহারাজ আপনাদেরকে এইসব বিষয়ে বলবেন। আমি বেশি না বলে দিয়ে আজকে এই পর্যন্ত আমি আমার বক্তব্য সমাপ্ত করছি। গৌর প্রমাণ
আচার্য সিংহ রূপিণী শ্রী শ্রীমদ ভক্তি প্রজ্ঞানচরিত্রায় শাস্ত্রিতানঞ্চ পারিণে জীব দুঃখে সদার্থায় শ্রীনাম প্রেমদায় গুরবে গৌরচন্দ্রায় রাধিকাই তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। আমরা পূর্ববর্তী দুইজন বিশিষ্ট প্রাজ্ঞ ব্যক্তির নিকট থেকে ওই কথার কিছু পয়েন্ট পেয়েছি। এর মধ্যে আমার ইচ্ছা হচ্ছে যে এইটাকে সংক্ষেপ করে আবার রিপ্রোডিউস করি। গুরু বৈষ্ণবের গুণগান করিলে জীবের ত্রাণ গুরুমুখী। সর্বপ্রথমেই পরমারাধ্যতম শ্রীল গুরুপাদ পদ্মের মহিমাই ব্যক্ত হওয়া প্রয়োজন। জগত নারায়ণ মহারাজ সেটি সংক্ষিপ্ত ভাবে সুন্দর ভাবে পরিবেশন করেছেন। যদি শ্রীল গুরুপাদ পদ্ম এখানে মঠ মন্দির না করতেন, তাহলে ভারতবর্ষ কেন, পৃথিবীর বিভিন্ন স্থানে থেকে লোক সব এখানে এসে হরিকথা ভগবত কথা শ্রীমান মহাপ্রভুর প্রচারিত প্রেম ধর্মের কথা তারা নিশ্চয়ই জানতে পারতেন না। এইটাই সব থেকে বড় দান। যত দান আছে তার ভিতরে শ্রেষ্ঠ দান ভগবানের নাম দান। দুই দিকের কথা আছে, সাধন ও কৃপা। আমরা নিজেরা যদি নিজেদের ভুল ত্রুটি সব ছেড়ে দিতে পারি, তাহলে
জগন্নাথকেও পাঠিয়েছেন। আর এই হচ্ছে জগন্নাথ দেবে
পট্টদি
এইরকম দিয়ে এইরকম পেন্ধে যাতে পালাইতে না পারে। এইটা দড়িটা পট্টদড়ি বলে
মালা,
আর উনার গলার খাস মালা।
জয় শ্রী গুরু গৌরাঙ্গ
प्रणाम संकीर्तन महाप्रसाद की जय से गौप्यमानंदे
रात सब दिया है सब हाँ तुलसी माला
पामने त्रिविक्रम मत
बस भालोई ते भावे तो बोलो सब इसे जो कि होले वो गुरु पाठ करने की कार अपना देर इच्छा तो सब जगह थी फिजी बोले एक ता जाएगा সেখানে প্রাচীন ওই যে অঙ্গরেজরা নিয়ে গিয়েছিল হিন্দুস্তান থেকে কুলি কাবাড়ি হিন্দুস্তান থেকে কুলি কাবাড়ি রূপে নিয়ে গিয়েছিল
কুলি রূপে ব্যবহার করার জন্য নিয়ে গিয়েছিল ওখানে ফিজিতে
হিন্দুদের
ওখানে এখন বিরাট ধনী মানি ওরা আর ওর দেশটা স্বতন্ত্র করে নিয়েছে
শুনলাম ওটা কারিগর
মেলবোর্ন
ব্রিসবেন সিডনি পার্থ
তিনটি জায়গাতে
অনেক
হিন্দুস্তানিরা সবগুলি এসেছিল বড় বড় টাউনেতে
ব্রিসবেন পার্থ এই তিনটা বড় সিটি আর ছোট ছোট অনেক জায়গাতে
ইন্ডোনেশিয়াতে মানে সব জায়গাতে যেখানে যেখানে যাওয়া হয়েছে
আপনারই
নাবিয়ে
বলছেন আপনি সবাইকে মারাই তারপর করে এটা দিয়ে বাঁধে জগন্নাথ দেবকে পরে কেটে
নিয়ে
একটু হরি কথা বলুন শুনি আমরা আমি তো এখানে আড়াইটা থেকে বসে আছি আমি ঢুকেছেন ওকে জিজ্ঞেস করলাম বললে দুটোই দশে ঢুকেছি আর দুটোই পনেরোতেই আমি পাঁচ মিনিটের পরেই খবর পেলাম যে আপনি এসে গেছেন তা আমি তো এমনি কাত হয়ে শুয়ে থাকি খানিকক্ষণ তারপরে উঠি আমি আড়াইটায় তা আড়াইটায় উঠে বসে সেই সময় থেকে হরিনাম করছি আই এম ওয়েটিং ফর ইউ
আমি শুনলাম যে আপনি আজকাল খুব হরি কথা বলছেন আমি শুনলাম যে আপনি খুব হরি কথা বলছেন
আমি কথা মানে ওই একটা টাইম তো দেওয়া থাকে সকালবেলায় ওই টাইমটা দেওয়া আছে আটটা থেকে নটা এক ঘন্টা আর বিকেলের দিকে চারটা থেকে পাঁচটা তা সকালবেলায় আমি লোকে একটু দেখা টাকা করে আর চারটা থেকে পাঁচটা যদি কিছু জিজ্ঞেস টিজ্ঞেস করে একটু এমনি আলোচনা
এবার
আপনি একটু হরি কথা বলুন আমাদের
এবার আমি শুনি, এবার আমি গুরু মহারাজের জীবন চরিত্র হিন্দিতে লিখছি।
পরম গুরুদের জীবন চরিত্র
আচ্ছা
হিন্দিতে লিখছি,
ইংরেজিতে
হিন্দিতে
হিন্দিতে তো হিন্দিতে তো একটা বেরিয়েছে তো
না, ওটা তো
স্পেশাল ইস্যু,
স্পেশাল
ইস্যু মাসিক পত্রিকা।
ও
আপনি দেখেছেন এটা নিয়ে তো?
না না পত্রিকা একটা তো দিয়েছে এখানে,
আর বাংলাটা দিয়েছে?
হ্যাঁ বাংলাটা দিয়েছে,
ওই ওইটাই দিয়েছে।
তো ওটা সাধারণ ভাবে তো একটা সংক্ষেপে তো একটা জীবনী দেখি যে তাড়াতাড়ি করে দিচ্ছে, ওনার ওই চলছে। তা আপনার ওই বইটা আমি এতদিন ম্যানেটলি পড়ি নাই, কিন্তু এবার দেখলাম শুধু ডেট তারিখ নয়, তার মধ্যে বহু সমস্ত গুরু মহারাজের উপদেশগুলি বেশ সুন্দর সুন্দর সিদ্ধান্ত দিয়েছে,
একটু একটু অল্প অল্প করে টাচ করা হয়েছে।
কিন্তু
ওইটাকে 5 লাইন কোন জায়গায়, 10 লাইন কোন জায়গায়, একটা প্যারা এরকম,
কিন্তু আমি তাকে একটু বিস্তৃত করবার চেষ্টা করছি। কিন্তু অদ্ভুত ওটা
কোথায় তার অরিজিনালে কোথায় পড়ে গেছে,
কিন্তু বেশ সুন্দর
প্রবন্ধ তার বক্তৃতা যেটা পাবলিশ হয়েছে আমাদের গৌড়ীয় পত্রিকায় সেইটা পাবেন, আর আগেকার গুলো কোথায় পাবেন।
কিন্তু হয়েছে
কটকে, তিনি কটকে থাকার সময় বক্তৃতা করেছেন, দার্জিলিং এ বক্তৃতা করেছেন, বিভিন্ন জায়গাতে বক্তৃতা করেছেন,
যতটুকু সংক্ষেপে দিয়েছেন
ওই যত
সুন্দর হয়েছে
ওইটুকুই মানে সংগ্রহ করে করে সেই সময় সব পাতা ঘেটে ঘেটে ওই একটু একটু পাওয়া গেছে। আর বইটা মোটা হয়ে যাবে বেশি বলে সেই জন্যে হয়তো আর একটু পাওয়া যেত, হয়তো খুঁজলে পাওয়া যাবে।
যাক সূত্র রূপে তো ওটা খুব ভালো হয়েছে, একটা তো সূত্র তো ওর মধ্যে আছে,
রিপোর্ট দেওয়া হলো তার ভিতরে সংক্ষেপ করে 4-5 লাইন 7-8 লাইন অন্তত সংক্ষেপ করে দেওয়া, ওই রিপোর্ট থেকেই নেওয়া, ওর থেকেই নেওয়া সেই ব্যাপার।
দেখলাম যে খুব সুন্দর হয়েছে, চমৎকার বিচার করুন।
আপনি স্পেশালিটিতে আপনি প্রবন্ধ দেননি
কোনটাতে?
এই যেটা গুরু মহারাজের এতে শতবার্ষিকী সংখ্যা যেটা গৌড়ীয় পত্রিকা
বাংলাতে,
সকালবেলায় দিয়েছে, সকালবেলা মানে
এটা ওম বিষ্ণুপাদ শ্রীমদ ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজের সংক্ষিপ্ত জীবন চরিত্র এইটা দিয়েছি, 8-10 পাতা আছে। আর এটা দিয়েছি গুরু মহারাজের স্বসম্প্রদায় কি রক্ষা, ওই আপনি যে সূত্র রূপে দিয়েছেন ওই বইতে তাকে একটু বেশি করে বিস্তৃত করে দিয়ে এলাবরেট করে। শুধু গুরু
মহারাজের নাম দিয়ে দিলে হতো,
এটা দিয়েছে এখানে শতবার্ষিকী আবির্ভাব বিশেষাঙ্ক। আর আপনার একটি এই গুরু প্রণামটা ওই আপনার শ্লোক দুটা ঢুকিয়ে দিয়েছে,
আমারটা কেন দিতে গেলেন?
ও আপনার,
আমার নয়, আমার বলিতে প্রভু আর কিছু নাই, তোমরাই আমার সব পিতা বন্ধু ভাই, আমার বলিতে প্রভু আর কিছু নাই। এই 4টা লাইনই তো বরাবরই চালু আছে, ওইটাই সকলের মুখস্থ আছে, তো ওই চারটা লাইন সকলেরই আমারও মুখস্থ আছে, আর যেটা এখানে লেখা হয়েছে সেটা আমারও এখনো মুখস্থ নেই,
আমারও মুখস্থ নেই,
আমি বলতে পারবো না,
কিন্তু খুব ভালো হয়েছে ওটা,
কি হয়েছে
তা কি জানি, খুব ভালো লাগে, আমার সময় হয় না যে মুখস্থ করি।
নমঃ বিষ্ণুপাদায় আচার্য সিংহরূপিণে শ্রীমদ্ভক্তি প্রজ্ঞান কেশবায় ইতি নামিনে প্রতিমর্থ চরিত্রায় শাস্ত্রিতানাঞ্চকারিণে জীবদুঃখে সদার্থায় শ্রীনামায় প্রেমদায়িনী। এই চ্যানেল প্রকৃতির আছে।
তারপরে
গৌরাশ্রয় গৌরাশ্রয় বিগ্রহা বিগ্রহায় কৃষ্ণকমৈকচারিণে রূপানুগ পদান্তরঙ্গায় সর্বসদ্গুণশালিনে মায়াবাদ তমগ্নায় বেদান্তার্থ বিদে নমঃ।
ওটা কিছু অভাব ছিল, এটা তো দ্বারা পুরা হয়েছিল,
সে তো দিতেই পারেন, আমি তো আর সেই একবারে কি বলে সেই অলঙ্কার শাস্ত্র আর এই শাস্ত্র শব্দ আর পড়িনি, মোটামুটি একটা ইয়ে করে দেওয়া, তার ভিতরে আবার পণ্ডিত এই ভুল তো থাকতেই পারে শব্দের ভিতরে। প্রণমামি সদাপ্রভু পাদ পদম, এই যে শ্রীধর মহারাজ লিখলেন এর ভিতরে ভুল ধরেছে একজন কাব্য ব্যাকরণ বেদান্ত তীর্থ পণ্ডিত, তিনি গৌড়ীয় মঠেরই ব্রহ্মচারী ছিলেন, পরে কলকাতায় জয়পুরিয়া কলেজে পড়ে তিনি অনেক ডিগ্রি ডিপ্লোমা পেলেন, কলকাতা ইউনিভার্সিটির অনেক ডিগ্রি ডিপ্লোমা এবং পরে উড়িষ্যার অধিকার ইউনিভার্সিটির অনেক ডিগ্রি ডিপ্লোমা পেয়েছেন তিনি, তো তিনি ওর ভিতরে ভুল ধরেছিলেন যে এখানে এখানে এই এই ছন্দপতন আছে, এ আছে এরকম, তো সেই সব নিয়ে অনেক আলোচনা পত্র পত্রিকায় মুখে মুখে। আমি বললাম তো আপনি তো খুব বড় পণ্ডিত দেখা যাচ্ছে, আপনি গৌড়ীয় মঠের যিনি বহু স্তব স্তুতি শ্লোক ইত্যাদি রচনা করেছেন, যিনি প্রভুপাদের বিশেষ কৃপাপ্রাপ্ত সেই শ্রীধর স্বামী, তার ভুল ধরেছেন, ধন্যী ধন্যী আপনি, আপনার যথেষ্ট ইয়ে আছে, পণ্ডিতা ইয়ে সবসময় আছে।
বর্তমানে তিনি কোথায়?
হ্যাঁ
বর্তমানে কোথায়?
বর্তমানে তিনি এখন বোধ হয় শয্যাশায়ী হবেন, বর্তমানে তিনি শয্যাশায়ী অবস্থায় আছেন বোধ হয়,
কোথা বৃন্দাবনে
হতে পারে, হতে পারে, কখন কোথায় থাকেন তাকে জানি। এই কি হবে, গৌড়ীয় মঠেই তিনি মানুষ হয়েছেন, শিক্ষাটা অবশ্য তাঁর উপরওয়ালার কাছ থেকে তিনি পেয়েছেন, কিন্তু তিনি তার গুরুর আশ্রমে থাকেননি, নাই ছিলেন না। তারপরে কলকাতায় আগে অল্প লেখাপড়া ছিল, তারপরে কলকাতায় জয়পুরিয়া কলেজে গ্রাজুয়েশন করেন, তারপরে ক্যালকাটা ইউনিভার্সিটি এবং উদিকার উৎকল ইউনিভার্সিটির উদিকার অনেক ডিগ্রি ডিপ্লোমা, তার অনেক গভর্নমেন্ট থেকে অনেক সাহায্য টাহায্য বোধ হয় এখনো পান নাকি, পান বোধ হয়, মানে তার পিছনে নেজুড় অনেক আছে ডিগ্রি ডিপ্লোমা। তিনি ওই প্রণমামি সদাপ্রভু পাদ পদম ওর ভিতরে দুটো তিনটে ভুল ধরেছিলেন, আমি বললাম আপনি কার ভুল ধরতে যাচ্ছেন, তিনি তো সরস্বতী প্রভুপাদের বিশেষ কৃপাপ্রাপ্ত ব্যক্তি। বলার কিছু প্রভুপাদের সময় ওরকম হয়েছে, প্রভুপাদের সময় তো সব মহামহারথীরা সব এসেছিলেন, প্রভুপাদ তাদের আকর্ষণ করেছেন তাদের দিকে, তারা যেসব এগুলো করেছেন মার্ভেলাস, কিন্তু তারও তো অনেকে তার মধ্যেও ভুল ধরবার চেষ্টা করেছেন অনেকে। আর একজন কেন আরো দু তিনজন ঘুরিয়ে ঘুরিয়ে তো একজন হয়তো অন্তত, তিনি তো যথেষ্ট গুরুতত্ত্বের এইটা করেছেন। মানে গুরুদেবের ঋণ পরিশোধ করেছেন কিভাবে, গুরুদেবের এর প্রতিবাদ করে লেখা বিষয়ে, প্রভুপাদের লেখা বিষয়ের প্রতিবাদ করে তিনি শ্রীগুরুর ঋণ পরিশোধ করেছেন। মানে বিদ্যা বিনোদ মহাশয় বৈষ্ণবাচার্য মধ্য শ্রীমধ্য বইখানা তো প্রভুপাদেরই লেখা সবটাই, শুধু একটু কারেকশন এদিক ওদিক করে দিয়ে বইটা ছাপা হয়েছে ওর নামে, বিদ্যা বিনোদের নামে। কিন্তু এই জিনিসটা উনি মনে করেছেন যে এটা আমার নাম আছে সুতরাং আমি লিখেছি, এই বলে তার প্রতিবাদ করতে গিয়ে তিনখানা বই ওকে লিখতে হলো, যেটা আমার গুরুদেবও মেনশন করেছেন তার প্রতিবাদের মধ্যে, মায়াবাদের এটা প্রতিবাদ করতে গিয়ে। একখানা বই হলো বেদান্ত দর্শন, বোধহয় কি নাম, বেদান্ত দর্শনের গৌড়িয়ার তিন ঠাকুর, আর একখানা অচিন্ত ভেদা বেদবাদ, এই তিনখানা বই উনি লিখেছেন মানে গুরুদেবের ঋণ পরিশোধ করবার জন্য। তারপরে আরো কিছু কিছু বই তিনি সেগুলো লিখেছেন, আরো মোটা মোটা বই, সেগুলো আপনি দেখেছেন কিনা জানি না, সেসব মানে কানুপ্রিয় গোস্বামীর শিষ্য হওয়ার পর তিনি ওইগুলো খুব আদর যত্ন করে আরম্ভ করেছিলেন। কয়েকখানা বই আমার হাতে এসেছে, তাতে সব কানুপ্রিয় গোস্বামীর। আপনি বিশ্বাস করবেন মানবেন, জৈব ধর্ম গ্রন্থখানা ভক্তি বিনোদ ঠাকুরের অনেক আগে থেকেই লেখা, কানুপ্রিয় গোস্বামী ওই গ্রন্থেরই অনুকরণ করে তিনি একখানা বই জীবতত্ত্ব এই তত্ত্ব সম্বন্ধে একখানা বই লিখেছেন জৈব ধর্মকে কেন্দ্র করে, তা সে সমস্ত নিয়েও আলোচনা করেছেন, প্রভুপাদের বিচারধারা নিয়ে আলোচনা করেছেন। সেকশন 92 কেস হওয়ার সময় সে সময় কতগুলো প্রশ্ন ছিল, কোর্ট থেকে প্রশ্ন করেছিল, সেসব প্রশ্নগুলোর উত্তর দিতে গিয়ে তিনি প্রভুপাদের বিচারধারার সব উল্টো উল্টো বাতলেছেন সব। তার মধ্যে দুটো চারটে আমি বলতে পারি, যেমন এই যে তার অপসম্প্রদায় বর্ণনা আছে, বললেন এর ভিতরে প্রভুপাদের কিছু ইনসার্শন আছে। তা আমি জানি না, বিচার ছেড়ে দিলে পরে তখন তার তার বিদ্যা বিনোদ নাম থাকে না, যাই হোক অন্য কিছু থাকে, সুবোধ নামটা হয়তো থাকে, এইরকমই তিনি বলেছেন যে ওর ভিতরে প্রভুপাদ কিছু উল্টোপাল্টা করেছেন, সাম্প্রদায়িক বিচারের মধ্যেও প্রভুপাদ কিছু উল্টোপাল্টা করেছেন, মানে সবটার ভিতরেই দেখতেন তার চলন বাঁকা, সেই সেই রকম ভাবে তিনি বহু কথা উল্টোপাল্টা বলেছেন। সেগুলো পত্রপত্রিকায় বেরিয়েছিল অল্প অল্প, এসব করেছি। ঝগড়া হলো কি নিয়ে, দুজন একজন গৃহস্থ আর একজন ব্রহ্মচারী, এই নিয়ে ঝগড়া হয়েছে। তাতে উনি বললেন জেন জেন আপনি তো ধ্বজভঙ্গ রোগী, না গো ওই ব্রহ্মচারী ওই হ্যাঁ সুবোধ বাবুকে বলেছেন, আপনি তো ধ্বজভঙ্গ রোগী। এইটা ধ্বজভঙ্গ নয়, এইটা প্রমাণ করবার জন্যে তিনি গিয়ে সংসার করলেন। এবং তার ছেলে যখন ডিএম অচ্যুতানন্দ, তখন তো আমরা তো চুচুড়ি ছিলাম, তখন উনি প্রমাণ করলেন যে আমি ধ্বজভঙ্গ রোগী না। কি বলব, তো সবগুলো তো প্রকাশ হয়েছে, তা নাহলে আমি জানলাম কি করে।
অচ্যুতানন্দের নির্বাণ বলে আমাদের একটা গড়িয়া পত্রিকাতে প্রবন্ধ আছে।
হ্যাঁ আছে।
ওটা কে অচ্যুতানন্দ?
অচ্যুতানন্দ ভক্তিবিনোদ ঠাকুরের ছেলে, ভীষণ বিরাট ইতিহাস ওর পিছনে। এই ভদ্রলোক ভক্তিবিনোদ ঠাকুরের পুত্র হয়ে এসেছেন। হ্যাঁ, অন্নদাশঙ্কর নাম ছিল তার, ভক্তিবিনোদ ঠাকুরের দেওয়া নাম অচ্যুতানন্দ। এই অচ্যুতানন্দের নির্জন বলে বোধ হয় প্রবন্ধটা,
হ্যাঁ
মানে ওটা এতে বেরিয়েছে। ভক্তিবিনোদ ঠাকুরই তার সময়কার যে সজ্জন্তোষণী, তখন বোধ হয় সসঙ্গিনী হয়নি, সজ্জন্তোষণীতে প্রবন্ধ লিখেছেন ভক্তিবিনোদ ঠাকুর ওই এর সম্বন্ধে। এই ভদ্রলোক পূর্বজন্মে রামানুজ সম্প্রদায়ের শিষ্য ছিলেন। এই অন্নদা শঙ্কর, অন্নদা শঙ্কর না, নামটা আমি একটু ই করছি, মানে অন্নদা নামটা সংক্ষিপ্ত। তিনি তার প্রভুপাদের চরণে এর অপরাধ ছিল, এই অন্নদা বাবুর, দ্যাট ইজ অচ্যুতানন্দের অপরাধ ছিল। সেই অপরাধ স্খলনের জন্য তিনি ভক্তিবিনোদ ঠাকুরের পুত্র রূপে জন্মগ্রহণ করেছেন। যখন অচ্যুতানন্দ অল্প এতেই অল্প বয়সে উনি দেহরক্ষা করলেন, দেহরক্ষার সময়ে ভক্তিবিনোদ ঠাকুর ছিলেন, যখন তিনি দেহরক্ষা করছেন সেই সময় ডেকেছেন প্রভুপাদকে। প্রভুপাদ গিয়ে ওর এতে শয্যার পাশে গিয়ে বসেছেন, হাত জোর করে আমায় ক্ষমা করুন, আমি পূর্বজন্মে রামানুজ সম্প্রদায়ের শিষ্য ছিলাম, আপনার কাছে আমার অনেক অপরাধ আছে, আপনি আমাকে ক্ষমা করে দেন, আশীর্বাদ করে দেন, তা নাহলে আমার প্রাণ বেরোবে না। তা প্রভুপাদ এ করতেই তো উনি চলে গেলেন। সেসব কথাগুলো ভক্তিবিনোদ ঠাকুর উল্লেখ করেছেন প্রবন্ধের মধ্যে। উনি ক্ষমা করবার পর তারপর উনি চলে গেছেন। গড়ীয় তিলক ছিল ওর কপালে, এটা এ হয়ে গিয়ে রামানুজ তিলক ফুটে উঠল। রামানুজ তিলক অটোমেটিক, মানে উনি যে রামানুজ সম্প্রদায়ের শিষ্য ছিলেন সেইটাই দেখালেন। ওই হলো ইতিহাস অচ্যুতানন্দের নির্জন বোধ হয় প্রবন্ধটার নাম। আমাদের গৌড়ীয় পত্রিকায় ছাপা হয়েছে এই প্রবন্ধটা, ওটা ওর থেকে ছাপা হয়েছে, সজ্জন্তোষণী থেকেই নেওয়া প্রবন্ধটা। অচ্যুতানন্দ ওর ছেলে ভক্তিবিনোদ ঠাকুরের, মানে বড় উনি উনি হ্যাঁ কমলা প্রসাদ অচ্যুতানন্দ উনি বড়, তারপরে কমলা প্রসাদ বোধ হয়, তারপরে বরোদা প্রসাদ, আমি বরোদা প্রসাদকে দেখেছি মেদিনীপুরে উনি থাকতেন, ভক্তিবিনোদ ঠাকুর থার্ড সন, বরোদা প্রসাদ, হ্যাঁ বরোদা প্রসাদ। তারপরে একে নদা বলে ডাকতেন ছোট ভাই, ছোট ভাই হচ্ছেন ওই ইয়ে সাউড়ির ললিতা প্রসাদ। আর প্রভুপাদ হচ্ছেন নদা, নদা বলতেন প্রভুপাদকে, সরস্বতী প্রভুপাদকে
চার নম্বর,
হ্যাঁ হ্যাঁ ইনি বলতেন চার নম্বর, নদা বলে সম্বোধন করতেন। এরকম ইতিহাস আছে সবগুলো। আগে গুরুদেবের সঙ্গে তো গেছি রাম রামবাগানের ওই বাড়িতে, ভক্তিবিনোদ ঠাকুরের বাড়িতে অনেকবার গেছি। গেটে ঢুকতে গিয়ে এবারে লেখা আছে লব্ধ সুদূর লবমি ইদম বহু সম্ভবান্তে শ্লোকটান্দ্রিয়ম আদম সুলভম সুদূর লবম, ওই শ্লোক লেখা আছে ঢুকতেই একবারে, মানে দরকার লাগে
এখনো
বোধ হয় আছে, এখনো বোধ হয় আছে। আমরা তো যখন গেছি তখন তো ওইরকম লেখা ছিল দেখতাম, এক একটা ইতিহাস। কিন্তু এরা সব মানে প্রভুপাদের ঋণ শোধ করেছে, তার বিরুদ্ধাচরণ করে, কি বলা হয়, সে তো ইহ খারাপ হলে পর তো হবেই, কোন উপায় নেই। ইহ যদি খারাপ হয়ে যায় তার পর আর কি হবে, আর সবগুলো অস্বীকার করলো, কি করে অস্বীকার করে, করতে পারে, করতে পারে সমস্ত গুলো পয়েন্ট ধরে ধরে প্রতিবাদ করেছে। এই বৈষ্ণবাচার্য শ্রী মধ্য এই গ্রন্থের প্রতিবাদ ওই তিনখানা গ্রন্থ। আমি যদিও সবটা ভালোভাবে পড়িনি, তাহলেও মোটামুটি তো পড়েছি, কিন্তু প্রতিবাদ করেছেন তো গুরুদেব আমাদের, তাতে তিনি পয়েন্ট ধরে ধরেই আরম্ভ করেছিলেন সব প্রতিবাদ। সে তো আর কেবল আরম্ভ হয়েছিল, যেটুকু লিখেছেন উনি সেটুকু শুধু প্রিএম্বল ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাক্টরি নোট, ভিতরকার এ নিয়ে তেমন আলোচনা হয়নি। আর তার ভিতরে সেই সময়ে ইনভলভ ছিল আপনার হরিদাস দাস, হ্যাঁ, এবং যে বাবাজির এ নিয়ে বর্তমানে এখন বৃন্দাবনের দিকে খুব এ হয়
অনন্ত,
হ্যাঁ, তিনিও এইসব ব্যাপারে ইনভলভ। মানে এরা গৌড়ীয় মঠের ভিতরে ঢুকে গৌড়ীয় মঠের কিছু জেনে নিয়ে তারপরে বাদ প্রতিবাদ আরম্ভ করেছে, ব্যাপার হলো এইরকম। রেফারেন্স গুলো হরিদাস দাস যেসব রেফারেন্স গুলো দিয়েছে, সেই রেফারেন্স গুলো ইনি ওকে ওটা রেফারেন্স দিয়েছেন আর উনি ওটা রেফারেন্স দিয়েছেন। হরিদাস বাবাজি তিনি হরিদাস দাসের বইয়ের রেফারেন্স দিয়েছেন, হরিদাস দাস হরিদাস বাবাজির রেফারেন্স দিয়েছেন, সুন্দরানন্দ বিদ্যাবিনোদ তিনি হরিদাসের রেফারেন্স দিয়েছেন, উনি এর রেফারেন্স দিয়েছেন, এইরকম হয়েছে সব। একখানা এর ভিতরে আমি কতগুলো ইয়ে পেয়েছি, কতগুলো বইয়ের নাম পেয়েছি, একটা লিস্ট আমার কাছে আছে, সেটা বাংলা শ্রী চৈতন্য দেবের শেষের দিকে ও লিস্টটা দেওয়া ছিল, এই শেষের দিকের একটা এডিশনে বোধ হয় ফিফথ এডিশন কি সিক্সথ এডিশন হবে চৈতন্য দেবের, পাবলিশড বাই দ্যাট বিদ্যাবিনোদ। আর হিন্দি চৈতন্য দেবের হিন্দিও ছিল, তারও শেষের দিকে ছিল, তার ভিতরে অনেক বইয়ের রেফারেন্স পাওয়া গেছে, এদের পরবর্তীকালে তৈরির বইয়ের সব লিস্ট আছে সেটা। আর একটা জিনিস যেটা শেষবারে গিয়েছিলাম আমি ওই উলাতে, সে সময় এর বয়স বোধ হয় ১০৪-১০৫ এরকম হবে, সেই সময় মানে খুব অসুস্থ তিনি, সে সময় মানে কথাটা জড়িয়ে গেছে, আগে যখন গেছি তখন কথাটা অতটা জড়ায়নি, তো সে সময় কথাটা জড়িয়ে গেছে। আমি গিয়ে বললাম ছোটকে, বুঝতে পারলেন তো? ললিতা প্রসাদ, আপনি আপনার কাছে তো বেদান্ত দর্শন আছে, আপনাকে তো সব গ্রন্থ তো দিয়েছি আমরা। আমি বললাম ওকে, গৌড়ীয় পত্রিকা তখন আমার কাছে যাচ্ছে রেগুলার, আপনি আমাদের দেন না, ভক্তি বিনোদ ঠাকুরের কিছু আছে আপনার কাছে তো সব আছে, আপনি দেন না, ওটা আমরা পাবলিশ করি, আপনাকে দিয়ে দেবো না হয় 20-50-100 কপি আপনাকে দিয়ে দেবো। উনি বললেন, দেখো ভাই, আমি তো এখন চোখে ঠিক দেখতে পাই না, কথাও ঠিক বলতে পারছি না, এই সবগুলো যে কমিটি আছে তাদের হাতে, আমার কথা ওরা শুনবে না, শোনে না, আমি কি করব। তখন একখানা মোটা, এরকম এত মোটা একখানা হাফ ফুল স্কেপ সাইজের একখানা খাতা আমাকে দিলেন বানানো, বেশ, তাতে সমস্ত বেদান্তের এটা ওর হদ্যাকারে উনি লিখেছেন বাংলা। হ্যাঁ, বর্তমানের যে বেদান্ত দর্শনের যে সূত্র সব সেই অনুসারে ধরে ধরে উনি লিখেছেন। হ্যাঁ, কবিতা কবিতা যেতে কবিতা ছন্দে, তা আমার তো আগ্রহ, আমি অরিজিনাল টেক্সট চাই, তা আমি বললাম এটা ছাপা যাবে অসুবিধা নেই, কিন্তু আমাকে অরিজিনাল টেক্সটটা দেন। তখন উনি বললেন, সে তো ওদের হাতে, সে তো ওদের হাতে, আমি কি বলবো। তা আমি আর তখন বেশি আগ্রহ করলাম না, তারপরে বললাম এই বইখানা কার লেখা, আমি জিজ্ঞেস করলাম ওকে, তো উনি একটু হাসলেন। আমি বললাম, হাসছেন কেন বলুন না, আমার তো জানার দরকার হয়েছে, এই জন্য জিজ্ঞেস করছি আপনার কাছে। তখন উনি বললেন, ওটা ভক্তি বিনোদ ঠাকুরের লেখা। উনি বললেন, তখনকার দিনের যে অবস্থা ছিল সেই অনুসারে ভক্তি বিনোদ ঠাকুর লাইবিলিটি রেসপন্সিবিলিটি নেননি, তখন ওটা এর গোসাইয়ের নামেতে, শ্যামলাল গোস্বামীর নামেতে উনি ওটা এ করেছেন। আমি যখন বললাম, তাহলে ওইটাই তাহলে আমরা ছাপবো, তো বলে হ্যাঁ, এটা বুঝতে পারেন না। আমি বললাম, তো আমার তো স্ট্রাইক করেছে বলে সেই জন্য তো আপনাকে জিজ্ঞাসা করছি, বেদান্ত দর্শন নিয়ে যে ভক্তি বিনোদ ঠাকুরের যে প্রবন্ধ রয়েছে, প্রভুপাদেরও প্রবন্ধ আছে, গুরুদেবও প্রবন্ধ লিখেছেন, তো সেসবগুলো ভক্তি বিনোদ ঠাকুরের এই যে বেদান্ত দর্শনের সম্বন্ধে উনি যে এ করছেন, যাকে বলে সমালোচনা করা, কোন একটা বই দিলে সমালোচনা করতে, তো বলো নিজের বইয়েরই নিজে সমালোচনা করেছি। শুনুন, আমাকে বললেন, বলে নিজের বইয়েরই নিজে সমালোচনা করেছেন উনি তখনকার সময়ে, বুঝিয়ে শ্যামলাল গোস্বামী অত্যন্ত প্রিয় ছিলেন প্রভুপাদের এবং ভক্তি বিনোদ ঠাকুরের, খুব প্রিয় লোক ছিলেন, যদিও ওই বংশেতে এসেছেন, হ্যাঁ, বাগনাপাড়ার গোস্বামী, শ্যামলাল গোস্বামী বাগনাপাড়ার গোস্বামী সন্তান, কিন্তু উনি ওই গোস্বামীদের বিচার নিয়ে চলতেন না, উনি প্রভুপাদের ভক্তি বিনোদ ঠাকুরের খুব অনুগত হয়ে চলতেন, সেই জন্যে ওর নাম দিয়ে বইটা ছাপা। আমার তো এটা খুব ভালো জিনিস। এখন আমি জিজ্ঞেস করলাম, তাহলে এটা যদি আপনি বলছেন তার সরস্বতী প্রভুপাদ, দ্যাট ইজ আপনার নদা, এটা ছাপলেন না কেন? শুনুন, আমি প্রশ্ন করতে ছাড়িনি, আমি বললাম, এটা যদি সরস্বতী প্রভুপাদ জানতেন, আপনার নদা যদি জানতেন, তাহলে তিনি ছাপলেন না কেন? না, বোধ হয় আইনসঙ্গত ছিল কিছু, আইনসঙ্গত কিছু বাইন্ডিং ছিল বলে উনি ছাপেননি। তা আমি বললাম, ধর্মশাস্ত্র যেগুলো অথেন্টিক গ্রন্থ, আফটার 50 ইয়ার্স তো ওটা তো চালু হয়ে যায়, ওটা তো ছাপা যায়, আইনে আছে তো। বললাম হ্যাঁ আপনি আইনটা জানেন তাহলে? আমি বললাম হ্যাঁ আমাদের তো জানতেই হচ্ছে। আমার মনে হয় যে নদা ছাপেননি, ওটা একটা কিছু বাইন্ডিংস এর মধ্যে ছিল বলেই উনি ছাপেননি। আমি জিজ্ঞাসা করলাম ওটা, উনি সোজা বললেন, বললে আমি করেছি এটা ভক্তি বিনোদ ঠাকুর যে করেছেন, অনুবাদ করেছেন, যেমন ধরনের এইটা ব্যাখ্যাগুলো দিয়েছেন আমি সেই অনুসারেই কবিতাটা কবিতাগুলো লিখে গেছি উনি বললেন। কিন্তু ওই যে ফেরত দিয়ে দিলাম এটা, আর ওটা অরিজিনালটা পেয়ে গেলে আর কোনো আমি আপত্তি করতাম না, তাহলে ওটাও নিয়ে নিতাম, ওটাও নিয়ে নিতাম। কেন ওর এ ওই নরহরি সরকার ঠাকুরের সেই এ ছাপা হয়েছে আমাদের গৌড়ীয় পত্রিকায়, শ্লোকগুলো দেওয়া হয়েছে, আর কবিতা অনুবাদ ললিতাপ্রসাদের ওগুলো ছেপেছি, আমরা ছেপেছি। ওই যে শ্লোকটা যেটা গদ্রুমের এই সম্বন্ধে ভক্তি বিনোদ ঠাকুরের লেখা, ও শ্লোকটা ওর কাছ থেকে পাওয়া গেছে। সুরসরিত উপকণ্ঠে গদ্রুমে গৌর তীর্থে বসতি সুরভি কুঞ্জে ভক্তিপূর্বং বিনোদ যুগল চরণ সেবা সূক্ষ্ম লাভাশয়াস ব্রজরস ঋষিকায়া পাদ পদ্মাশ্রয়েত্র। ও শ্লোকটা ভক্তি বিনোদ ঠাকুরের হাতের লেখা, ওটা উনিই দিয়েছিলেন, তার থেকে ওটা ছাপা হয়েছে। আরো কিছু কবিতা পাওয়া গিয়েছিল ভক্তি বিনোদ ঠাকুরের রাইটিংস, তার চিঠিপত্র কিছু পাওয়া গিয়েছিল। গুরুদেবের সঙ্গে ওই বনগাঁয়ে গিয়েছিলাম বিদ্যুল্লতা দেবীর বাড়িতে, হ্যাঁ ভক্তি বিনোদ ঠাকুরের খুব পেটোয়া মেয়ে, কবি সাহিত্যিক সব লেখা। তো তখন তো ওর বয়স 103-2-3 এরম হয়ে গেছে বিদ্যুল্লতা দেবীর। ওর ছেলেও অসুস্থ, 100 বেড উনিও। আমরা গেছি কিছু পাবো বলে, গুরু মহারাজ একদিন হঠাৎ বললেন চল এক জায়গায় যাবো, এইগুলো খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম বেলা 8টা 9টায়। গঙ্গা পার হয়ে গিয়ে নৈহাটিতে গিয়ে ট্রেন ধরলাম বনগাঁ, বনগাঁ লোকাল, ওখানে গিয়ে পৌঁছলাম। তখন তো জমিদার ছিলেন বিদ্যুল্লতা দেবী, বিরাট বাগান বাগিচা বাড়ি ঘর দুয়ার সব। তুমি না তুমি তুমি করে প্রভুপাদ কে বলতেন, আমার গুরুদেবকেও তুমি তুমি। আগে বিনোদ বিনোদ করতেন, এখন শুনেছি তিনি বলছেন কেশব মহারাজ, কেশব মহারাজ বলছেন। বিদ্যুল্লতা দেবী নিলেন না, তুমি ব্যবস্থা করো সব নষ্ট হয়ে যাবে। তখন আমার গুরু মহারাজ বললেন কি, আমার তো জমিদারি ছিল, জমিদারি ছেড়ে তো চলে এসেছি আপনি তো জানেন, আবার ফের নূতন জমিদারি আমাকে দিতে চাচ্ছেন, আমি নূতন করে আর ওসব ওসবে ঢুকব না। ফিরে এসেছি, দুটো একটা দুটো চারটে মিষ্টি ফিষ্টি আনিয়েছেন, উনি একটু মুখে দিয়েছেন, আমি একটু মুখে দিয়েছি, আমাদের যা দরকার দেন। তখন বিদ্যুল্লতা বললেন যে ওইখানে এ আছে, সুটকেসটা পাড়ুন, ট্রাঙ্কটা পাড়ুন। তাতে খুঁজে পেতে ভক্তি বিনোদ ঠাকুরের হাতের লেখা কিছু পেলাম, ওর লেখা কবিতা পেলাম, প্রবন্ধ পেলাম, সেগুলো নিয়ে নিলাম। তার কিছু কিছু ছাপা হয়েছে অংশ গৌড়ীয় পত্রিকায়। ট্রেনে উঠেছি, এসে আবার আমি জিজ্ঞেস করলাম, উনি কথাটা প্রথমে বলছেন, গুরুদেব বলছেন, প্রথম বলছেন তোর কি মনটা খারাপ হলো, আমাকে বলছেন তোর কি মনটা খারাপ হলো। আমি কেন মন খারাপ হবে, সব স্টেট পত্র লিখে দিতে চাচ্ছে আমাকে। আর আমি বললাম না, আমাকে আর এর ভিতরে ফাঁসাবেন না, জড়াবেন না, বোধ হয় তুই তো বাচ্চা, তোর হয়তো মনটা খারাপ হয়েছে। আমার না, আমার মন খারাপ হয়নি, আমি দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি, ওটা সেবায় লাগবে না, আমাকে বলে দিল। আমি দিব্য দৃষ্টিতে দেখছি, ওটা সেবায় লাগবে না, তুই মন খারাপ করিস না। ঠিক দেড় বছর বাদে উনি দেহ রক্ষা করেছেন, তার আগে ছেলে মারা গেছে, তারপর উনি চলে গেছেন। অত বড় স্টেট, কয়েক লাখ টাকার স্টেট খুবই কলা হয়ে গেল। তখন হ্যাঁ তখন তখন গুরু মহারাজ বললেন, দেখলি দেখলি খবরটা এসে গেছে, দেখলি ওটা লাগবে না, আমি বুঝে নিয়েছি। তা আমি কেন ওর ভিতরে ঢুকতে যাব, দরকার কি? সাধু সন্ন্যাসী তো ভিক্ষোপযোগী, তাদের কি এত এর দরকার, স্টেট দরকার কি? বললেন তো ওই রকম ধরনের। আমাকে বলছে তোর মন খারাপ হয়নি তো? আমি কেন মন খারাপ হবে আমার? আপনি নেবেন, আপনাকে স্টেট দিচ্ছে, আপনি নেবেন, ভালো মন্দ আপনি বিবেচনা করেন, আমার তো মন খারাপ করা না। তুই তো শুনলি তো? তারা উড়ে বলছেন ওটা লাগবে না, ওটা সেবায় লাগবে না, ওটাই বারভূতে খাবে। উনি বলেছিলেন কেশব মহারাজ তুমি যদি না নাও তাহলে এটা বারভূতে খাবে, আর সেই কথাটা আমাকে আবার দেড় বছর পরে বলছেন, ডেক দিয়ে যা বারভূতে খেস। কত ঘটনা, কত রকমের ইয়ে হয় জানিস? এইসব ব্যাপারে বাড়াবাড়ি করতে নেই। তখন ওই উদাহরণ গুলো বললেন, প্রভুপাদের উদাহরণ, ওই মায়াপুরে বন্যার সময় ওই প্রাচীর ভেঙে যায়, কাদা দিয়ে গাথা হয়, আর বন্যার ঢেউ এলেই সব পড়ে গেল ফরমোল করে। আর প্রভুপাদ বলতেন প্রত্যেকবার কাদা দিয়ে গাঁথবে। কেন বলতেন? তোমরা গদিনসিং মহান্তগিরি করবে, প্রত্যেকবার গাঁথতে হবে, কাদা দিয়েই গাঁথতে হবে, প্রত্যেকবার পড়ে যাবে। ওই জন্য কাদা দিয়ে গাঁথার নিয়ম। আমাদের গুরুদেব নবদ্বীপে প্রথম মুখে অনেক কাদা দিয়ে অনেক ঘর দুয়ার করেছেন।
মায়াপুরে নাট্য মন্দির ভেঙে দিয়ে সব কাদা দিয়ে গাঁথা দেখলাম
আমরা, বিচার ওদের বিচার গুলো ওই রকম। আচ্ছা শিক্ষা তো আছে সবটার মধ্যে, আমরা কি করবো? বলার কিছু নাই, বুঝি না, কথা তো কিছু শুনেছি, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝা যায় না। আর যখন দাঁত পড়ে গেছে, যখন আর চিবানো যাচ্ছে না, বেয়ে দান্ত না বেয়ে দন্ত, খুব অসুবিধা, খাওয়া দাওয়াতে খুব অসুবিধা। আমার এক গুরু ভাই আমাকে বলছেন আপনি দাঁতটা পড়তে পারেন না। আমি বললাম কি করবো, ব্যথা করে যন্ত্রণা করে, ওই জন্য পড়ি না। আর ওর পিছনে অনেক সময় লাগে, ধোয়াধুয়ি করো, ব্রাশ দিয়ে ঘষো, অনেক তাল, তা আবার ফিট করে না দাঁতে, মুখে ফিট করে না, সেই জন্য ব্যথা করে। আমি তো সবই মেরে দিচ্ছি। আমি বললাম তো আমার দুর্ভাগ্য, আমার তো ফিট করলো না, সেই জন্যই ফেলে রেখে দিয়েছি, সেই জন্য ফেলে রেখে দিয়েছি, কি করবো আমি, তার থেকে এমনি থাকাই ভালো। বলে কি করে আপনি খান? আমি বললাম আমার মাড়ি হলো এখন দাঁত, দাঁত নাই কিন্তু মাড়ি এখন দাঁতের কাজ করে মোটামুটি, তাতে কোন রং করে টিপে টিপে নিয়ে কোঁত 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 করে গিলে ফেলি, কি করি? কি করা হবে বলুন, যেমন অবস্থা তেমন ব্যবস্থা, কি করা যাবে, দুটো খেতে তো হবেই, পেটে তো একটু আহার দিতেই হবে, যাকে আপনারা বলেন পিতৃ রক্ষা করা। আমাদের প্রথম ব্রজমণ্ডল পরিক্রমা কবে হয়েছিল মনে আছে আপনার? শুনেছেন নিশ্চয়ই, 1944। সে সময় আমাদের তো সব বনভ্রমণ হয়েছে তাঁবুতে, যেমন বনভ্রমণ হয় ওই রকমই হয়েছে। রাত্রে প্রসাদ পাওয়ার সময় খুব যারা একটু চালাক চতুর ব্রহ্মচারী, তারা ওই রুটি সব পরিবেশন হচ্ছে, রুটি তা কত আর খাবে, পাঁচখানা ছখানা হয়তো খেয়েছে, আর দুখানা করে সবাই রেখে দিয়ে এক জায়গায় জড়ো করে রেখেছে এইটা ব্যাগের ভিতরে। পরিক্রমার সময় ভোরবেলায় পরিক্রমা বেরিয়ে যাচ্ছে, একটা রেয়ার পার্টি আর একটা অ্যাডভান্স পার্টি, তাবুটাবু গুছিয়ে নিয়ে এটা করে তা ওইটা জমা থাকত। আর একটা জায়গায় যেখানে বেশ সুন্দর একটু জল টল আছে, সেইখানে গিয়ে কি হতো, পিত্ত নিবারণী সভা। সেই সভার নাম ছিল পিত্ত নিবারণী সভা, সেই সভার সদস্য ছিলাম কয়েকজন আমরা। সেইখানে ওই রুটি খুলে যাই হোক একটু কিছু দিয়ে, সে একটু ভেড়ি গুড় দিয়েই হোক আর একটু ইয়ে হোক যাই হোক দিয়ে কোন রং করে গলদকরণ করা হতো, ওই ভাগে হয়তো পড়তো, আধখানা করে হয়তো ভাগে পড়তো। তার নাম ছিল পিত্ত নিবারণী সভা বললে এই সভার যে কয়জন মেম্বার ছিল, মেম্বার বা লেম্বর, আমার গুরুদেবের কথা আরো লেম্বর সভাপতি কে থাকতো। তখন একটা এ ছিল, একটা স্বাভাবিকতা ছিল পরস্পরের প্রতি, মানে হৃদ্যতা এই একটা এগুলো ছিল, সব উঠে গেছে, খুব সুন্দর এই ছিল।
কালকে একটু জীবনীর মধ্যে থেকে কিছু দু একটি কথা জিজ্ঞাসা করব।
হ্যাঁ করুন,
কালকে করব, আজকে
আমি কালকে যাব বলে,
কালকে না পরশু চলা হবে,
পরশু যা কালকে যে বলা আছে সব,
কোথায়
যাব বলে,
কোথায় পরশু আমরা সকালবেলা এখানে থেকে নদীতে যাব,
সকালবেলা
আপনারও চন্দ্র শুদ্ধি ইত্যাদি আছে আমারও আছে,
তা আমি জানি না, পরশু দিন যাওয়া চলে, কিন্তু কালকে তো বলা আছে
কোথায়
নবদ্বীপের দিকে যাওয়ার,
পরশুই চল, কালকে দিন ভালো না, ষষ্ঠী,
কবে,
কালকে,
আজকে, আজকের কথা কে বলছে, কালকে
না না কালকে ষষ্ঠী আছে,
ষষ্ঠী কখন আছে, কতক্ষণ পর্যন্ত আছে,
দেখুন
সব দেখা আছে, আমার মুখস্থ আছে,
আমি তো
দেখেছি যে আমার একটু রেস্ট হয়ে যাক, তার মানে ট্রেনে যাওয়ার যেতে গেলে এগারোটা ট্রেনটা, এই একটা ট্রেনটা ধরতে হতো, একটা পাঁচের
ট্রেন
তা হলেও বলা আছে যে ওরা একটা মানে ওই সাড়ে দশটায় সাড়ে দশটায় এখানে আসবে, দশটায় ওই ওরাও নবদ্বীপে যাবে,
ওকে ফোন করে দেন যে আমরা একসঙ্গে, আমরা দুজন
তাহলে ওটা জানিয়ে দিতে হবে,
তাহলে
শিষ্য আমি মানে পাঞ্জি দেখে রেখেছিলাম, তাতে দেখলাম যে ওই ষষ্ঠী আছে দশটা পর্যন্ত, তাহলে দশটার পরে আচ্ছা দশটার পরে সাড়ে দশটায় বেরোবার, এটা কেন না ওই সময় বোধ হয় এ আছে মহেন্দ্র যুগ কি অমৃত যুগ, একটা আছে অমৃত যুগটা আছে, অমৃত যুগটা ইনক্লুড করা যাচ্ছে ওই টাইমে, আমি ওটা দেখে রেখেছিলাম সেই হিসেবে। আমি মনে করলাম যে মহারাজ তো আসবেন, তা আমি শুনেছিলাম যে বেলা আটটা নটার মধ্যেই পৌঁছাবে, সেইটাই শুনেছিলাম। তাহলে আটটা নটা থেকে আর তারপরের দিন দশটায় তো বহু কাজই করা যায়, সেই জন্য ওটা দেখে রেখেছিলাম। যদি পরশু দিন যদি যেতে হয় তাহলে ওদের ওটাকে জানিয়ে দেওয়া এই ব্যাপার। কটায় পরশু দিন সকালে কটায়?
সাড়ে পাঁচটা
ভোরে। ওটা আমি ঠিক দেখিনি, তাহলে রাশিচন্দ্রসূদী থাকছেই কমন, তাহলে রাশিচন্দ্রসূদী থাকছেই ওটা দেখা আছে, অসুবিধা নেই। আর ওই দিনটা বোধ হয় পঞ্চমী না সপ্তমী, সপ্তমী পড়ছে, পাঁচ তারিখ সেটা মনে আছে, সেটা হতে পারে। তাহলে ওদের ফোন করে জানিয়ে দাও যে এরকম প্রোগ্রাম তো এইরকম ধরনের হচ্ছে, সেটা জানিয়ে দাও।
আর এটা ত্রিবিক্রম মহারাজকে তিনি কালকে নিয়ে পৌঁছে
দিন পাঁচটার সময় যদি তাহলে ওই রকম যেতে হবে, ওদের জানিয়ে দিতে হবে, ফোন করে ওদের জানিয়ে দাও। ওই সময় পাঁচটা সাড়ে পাঁচটার সময় বেরোলে ওই সময় কোন যোগ পাওয়া যায়?
সাতটা উনত্রিশের মধ্যে মহেন্দ্র যোগ আছে।
সূর্যোদয় কখন?
ছটার সময়।
তাহলে ছটায় বেরোতে হবে,
ছটার সময় মানে গাড়ি খুব যাতায়াত আরম্ভ হয়ে যাবে, বাস আর ট্রাক ইত্যাদি চলাচল।
আচ্ছা আজকে কি বার? আজকে মঙ্গলবার, কালকে বুধবার, তাই না?
মঙ্গলের উষা বুধে পা,
ওটা হয় না,
ইচ্ছা সেই দিকে
না না সে তো যা, কিন্তু বুধবার তো হচ্ছে না, ওটা হয় বৃহস্পতিবার সকালে হয়।
না না ওই দিনে বুধবার থাকবে,
বুঝিস
না, সূর্যোদয় পূর্বে বুধবার থাকবে।
না আজকে মঙ্গলবার, কালকে বুধবার, বৃহস্পতিবার রয়ে যায়, কিন্তু মঙ্গলে রবিগুরু মঙ্গলের উষা আর সব ফাঁসা ফুসা হচ্ছে না, ওটা যাই হোক সে আর ওর জন্য কিছু না, রাশিচন্দ্রসূদী আছে, রাশিচন্দ্রসূদী আছে, অসুবিধা নেই।